বাইশে জানুয়ারি 2016 স্টাফ কোয়ার্টার ড্যামরা ঢাকা। গুরুত্বপূর্ণ এসলে ব্যায়াম পেশ করবেন আরবিল্লা আমির মোহাম্মদ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হাসান সাহেব দামত বরকাতুল্লাহ।
بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم هي الناس إلا أي الناس خير قال من طال عمره وحسن عمله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل فشاب النشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعت امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم এই পৃথিবীতে বেশুমার মানুষ বসবাস করে, এভাবে বসলে কেমনে হবে, মানুষরা দেখবে কেমনে, এদিকে বসেন। আরেকজনের ডিস্টার্ব করা তো মুশকিল, এইভাবে বসেন যে আপনিও আরামে বসেন, অন্যদেরও পেরেছেন না। এই পৃথিবীতে বেশুমার মানুষ বসবাস করে, কিন্তু সব মানুষের মধ্যে মানুষের জিন্দগি নাই, সব মানুষকে মানুষ বলা যায় না। আমাদের সমাজে বহু লোক এরকম আছে যাকে কেউ দেখলে বলে, ভাই ওটা তো মানুষ না, এটা একটা পাকা পশু। কেন তাকে পশু বলেন, অথচ সে তো মানুষই, সেও কোনো মানুষের ঘরে জন্মগ্রহণ করছে, তার বাবা তার মা তার দাদা দাদি তার পূর্বপুরুষ সবই তো আছে, সেও মানুষ। কিন্তু লোকে তাকে বলে এটা একটা মানুষ না, মিয়া বলে মানুষ বলবেনই না, ওইটা একটা পশু, বরং পশুর চেয়েও জঘন্য। এর কারণ হচ্ছে এই লোকটার চাল চরিত্র ভালো না, ব্যবহার ভালো না, এর ভিতরে নিশ্চয়ই কোনো এরকম দুশ্চরিত্র আছে, এমন রোগ আছে যে রোগটা তাকে মানুষের কাতার থেকে নিচে নামায় দেয়। আমার প্রিয় বন্ধুরা, আমরা মানুষের বিবেক দিয়ে সিদ্ধান্ত নেই যে এটা মানুষ এটা মানুষ না, কিন্তু এই আসমানের যিনি স্রষ্টা, এই জমিনের যিনি স্রষ্টা, এই চাঁদের যিনি স্রষ্টা, তারও একটা দৃষ্টি আছে, সেই দৃষ্টির দ্বারা তিনি সিদ্ধান্ত নেন এটা মানুষ আর এটা মানুষ না। শুনতেছেন ভার? এক তো আমাদের মাথার হিসাব, আর একটা হচ্ছে মহান রব্বুল আলামিনের হিসাব। আমাদের মাতার হিসাব যদি এতটা সহি, একজনে বলল যে হ্যাঁ এটা মানুষ না, তো দশজন মুরব্বী পাশে জ্ঞানী লোক বলতে শুরু করেন, ঠিকই বলছেন উনি, এটা মানুষই না এটা পশু। এরকম 1000 লোক যাকে মানুষ বলে না পশু বলে, তো পরে আর কেউ তাকে মানুষ বলতে সাহসও পায় না। কোনো স্টেজে দাঁড়ায় এসে বলবে, আমাদের এলাকার অনেক গণ্যমান্য মহান ব্যক্তিত্ব এবং অনেক আদর্শ পুরুষ আদর্শ মানুষ, এই অঞ্চলের মহামানব, কেউ কি তার ব্যাপারে এমন একটা মানপত্র দিতে সাহস পায়? যে এইরকম মানপত্র দেওয়ার পরে সে চলছে চিপাগুলির ভিতরে গিয়ে কিল খাত হওয়ার ছাড়ার কোনো উপায় নেই, তালের মতো কিল খাওয়া ছাড়ার কোনো উপায় নেই। যে এত নিচু শ্রেণীর একটা বর্বরকে এইরকম প্রশংসা স্টেজে তুমি কেন করলা? আমার প্রিয় বন্ধুরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দুশ্মন আপনি কি করেন? ছবি তোলেন মুরব্বী, লাল রুমালওয়ালা মুরব্বী কি করেন? ছবি তোলেন, রেকর্ডিং করেন, ঠিক আছে। ছবি তুললে আল্লাহর লানতের শিকার হবেন যেই করেন সেটা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি তোলার জন্য এত গুসা হইতেন, এত ক্রুদ্ধ হইতেন। আজকের মানুষ এটাকে খেল তামাশা মনে করছে। ইসলামকে, ইসলামের অনেক লোকেরা ইসলামকে ভালোবাসে, এমন লোকেরা খেল তামাশার বস্তু বানায় ফেলছে। কি আজব ইসলাম! ইসলাম একটা খেলার জিনিস হয়ে গেছে, এজন্য ওয়াজ মাহফিলে গিয়ে শান্তি নাই। আমরা তো কোনো এখানে ইনকাম করার জন্য আসি নাই, লোকদেরকে দিনের কথা শোনার জন্য আসছি, কথা বুঝেন নাই। এইটা ওয়াজ মাহফিল আমাদের সোর্স অফ ইনকাম না। যে আমরা মাদ্রাসায় যেরকম কোরআন শরীফের, কোরআন শরীফ হাদিস শরীফের শিক্ষকতা করি, ওখানে আমরা কোরআন কিতাবের দর্শ দেই, যাতে যারা মানুষ মানুষ তৈরি হয়। অনুরূপভাবে আমাদের সারা দেশব্যাপী ঘুরে বেড়ানোর উদ্দেশ্য যাতে আল্লাহর দিনের কথা শোনার দ্বারা মানুষ তৈরি হয়, জান্নাতি কাফেলা তৈরি হয়। এটা আমাদের পেট পালার কোনো ব্যবস্থা না এবং আমরা সোর্স অফ ইনকাম না, কথা বুঝেন না। হ্যাঁ, এজন্য এইরকম কর্মকাণ্ড কেউ করবেন না যেটা শরীয়তে গর্বিত কাজ। এখানে শুধু দিনের কথা শুনেন, আর যার দিনের কথা শোনার কোনো দরকার নাই, যদি আপনি বিরক্ত হন যে না আমি এরকম ভাবে থাকতে পারবো না, বাসায় গিয়ে বিশ্রাম করেন, চলো ভাই পানি খাওয়া। এই শ্রেণীর মানুষগুলোর কারণে সুস্থভাবে কোনো স্টেজে দিনের কথা বলাই যায় না, এদের মস্তিষ্ক এতটা বিকৃত আজকে। আরে লা ইলাহা ইল্লাল্লাহর মজলিস যেটা, জিবরিল আমিন ওহি নিয়ে আসতেন আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, এই দুনিয়ার কোনো মানুষের বানানো বই পুস্তক এগুলো? এগুলো উপন্যাস এবং গপ্প সব্য, তো আসমানি এলম এটা। এই এলমকে পবিত্র মন নিয়ে শোনা উচিত, পবিত্রভাবে গ্রহণ করা উচিত, যাতে আমাদের জন্য জান্নাতের গেট খোলা সহজ হয়ে যায়। এইটাকেও মানুষ সহজভাবে আজকে নিতে রাজি না, এখন মোবাইল নিয়ে বসে থাকে, ভিডিও করতে থাকে। এই মোবাইল দিয়ে একে মাইট দেওয়া উচিত দোস্তের মতো। যার মোবাইল যদি সরকার পারমিশন দেয় যে না আপনাদের অনুমতি দিলাম ধরেন, তাহলে যার মোবাইল ওইটা দিয়ে ওর মাথা ফাটাবে। কিন্তু এরকম গোলমাল করলে শেষে পুলিশ ধরবে, থানা যাওয়া লাগবে। কাজে এরকম ঝামেলার দরকার নাই, এই অন্যায় কাজ থেকে আমরা বিরত হয়ে যাই। এরকম কোন চান্স সরকার আমাদেরকে দিলে যে এরকম আপনাদের দৃষ্টিতে গোলমাল যে করে ধরেন, ওরা কি করবেন করেন, 6 মাস জেলে দিয়ে দিতাম আমরা। একবার ছবি তুললে 6 মাস জেল, এইরকম তো কোনো সুযোগ সুবিধা আমাদের জন্য নাই। আমরা খালি বলতে পারি ভাই এরকম করা ঠিক না, এটা অন্যায়, এটা কঠিন গুনাহের কাজ। কি বলবো, বিশৃঙ্খলার কারণে কথা বলতে চাইলেও কথার মুড পুরোটাই একদম কিছু লোক নষ্ট করে ফেলে। শুনতেছেন ভাই না, কি বলবো, ওয়াজ মাহফিলের দাওয়াত দেন তো কিসের দাওয়াত দেন? কিছু লোক আগ্রহ করে আর কিছু কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করে। ছবি তুলবেন না, কেউ আল্লাহর ওয়াজে ছবি তুলবেন না। একটু আগেও একজনের ওয়াজ করছে কিন্তু কেউ শুনতে রাজি না। যারা এই উল্টাটা করবে করবেই করবে, মনে হয় যে এটা ফজিলতের কাজ। এই ছবি দিয়ে আপনি করবেন কি? এই ছবি দিয়ে কোন ঘটনা করবেন আপনি? এই মরলে পরে আজকে রাত্রে, এই রাত্রে যদি মালাকুল মৌত আসে বলে স্যার চলেন আপনাকে নিয়ে চলছি, বলে যে হুজুরের ছবি তুলে নিয়ে আসছি, ওয়াজ মাহফিলের ভিডিও, চলেন আমাকে জান্নাতে ফেরদৌসে নিয়ে চলেন, এইরকম কোনো কিছু কিছুই না এরকম। বরং এটাতে নিঃসন্দেহে গুনাহের কাজ। এক কথা বলতেছিলাম, এখন সেটা বাদ দিয়ে কি এটা বলতে শুরু করব? হ্যাঁ, তো যাই হোক, তো মানুষের দৃষ্টিতে, সভ্য লোকের দৃষ্টিতে, ভদ্রলোকের দৃষ্টিতে, জ্ঞানী গুণীদের দৃষ্টিতে যে মানুষটা মানুষ না, আসলেও সে মানুষ না। তাহলে মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন যাকে মনে করেন এটা আমি বানাইছি সুরতে মানুষ, আকৃতি এবং কালারে মানুষ, কিন্তু আসলে মানুষের আত্মা ওর মধ্যে নাই, মানুষের জীবন ওর মধ্যে নাই, তো সে ফের মানুষ হয় কিভাবে? প্রিয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ফাসিক ইজা মুদিহাল ফাসিক ইহতাজালাহু আরশুর রহমান, যখন কোন আল্লাহর হুকুম লঙ্ঘনকারী আল্লাহর বিধান লঙ্ঘনে অভ্যস্ত এরকম চিহ্নিত কোন নাফরমানের প্রশংসা করা হয় আল্লাহর আরশটা বেয়ে ওঠে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন ভাইরা? আর আরেকদিকে ওই সকল মানুষ যারা এই জমিনে বাস করে কিন্তু এই জমিনটা কার এটা মনে থাকে, এই আসমানটা কার সেটা মনে থাকে, এই চন্দ্র এবং সূর্য কার এটা মনে থাকে, নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস দাতাকে সেটা মনে থাকে, এইভাবে জীবন চালায় যে এক একটা দানা যখন হাতে তুলে মনে থাকে এই দানা আমার বাবার বানানো না, আমার সরকারের বানানো না, কোন রাজা বাদশার বানানো না, এই আমরা যে ভাত খাই, তরকারি খাই, গম খাই, আটা খাই, রুটি খাই, এই এক একটা দানা এক একটা বিন্দু আল্লাহর কসম সিরফ মহান রব্বুল আলামিনের দান, সেটা কারো বাবার সম্পদ না, সেটা রব্বুল আলামিনের দান। এজন্য কোন মানুষ এক হাজার কোটি বিঘারও যদি মালিক হয় তার দম্ব করার কোনো অধিকার নেই, গর্ব করার কোনো অধিকার নাই, আমি এত বড় ধনী, এত বড় রাজা এবং বাদশাহ এবং জমিদার, বরং যেটা তার অধিকার বরং কর্তব্য সেটা হচ্ছে এটা আমার রব্বুল আলামিনের দান, আমি তার নিকট শুকর গুজার, আমি কৃতজ্ঞ। হাজার কোটি বিঘার মালিক হইয়া, হাজার হাজার ফ্যাক্টরির মালিক হইয়া যে অন্তর থেকে বলে এই সব আমার আল্লাহর দান, আল্লাহ পাকের দয়া, সবই তার, তার দয়ায় তিনি আমাকে দান করছেন, আল্লাহর কসম এই লোক নিঃসন্দেহে জান্নাতি মানুষ। শুনতেছেন ভাইরা? ইসলামকে লোকেরা কঠিন মনে করে, ইসলাম কত বড় কারফিউ এবং কত কঠিন সামরিক আইন, এটা যে সকল মানুষ মনে করে এরা ইসলাম সম্পর্কে পাক্কা অজ্ঞের দল, এরা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান শিখে নেই, কোনো লেখাপড়া করে নেই। প্রিয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেন ইন্না দ্বীনা ইউসরুন, এটা একদম সন্দেহাতীত বিষয়, পূর্ণ ইসলাম একদম সহজ জিনিস। শুনতেছেন ইন্না দ্বীনা ইউসরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মানে, হুজুরদের জিজ্ঞেস করেন ইন্নার অর্থ কি? হ্যাঁ, খালি কোন অভিধান বই পুস্তক পড়ে ইসলাম শিখে মৌলভী সাহেবের দল অথবা কিছু ইসলামের দরদি মানুষেরা, আরে ইসলাম শিখবে নবীর নিকট থেকে অথবা নবীর খাঁটি কোনো পাকা নায়েব আলেমের দিন থেকে ইসলাম শিখবেন, তখন ইসলাম অমলিন শিখবেন, স্বচ্ছ শিখবেন, গ্রহণযোগ্যভাবে শিখবেন, ইসলামের ওই জাররা জাররা বিন্দু বিন্দু এতটা পবিত্র, এতটা মজবুত, এতটা ক্ষমতা সম্পন্ন হবে, এক বিন্দু পরম বন্ধু আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل, তুমি খালিস ফ্রেশ পিওর নির্ভরযোগ্য দিন শিখো তাহলে তোমার অল্প আমল তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছার গ্যারান্টি বলা হবে। আমরা সারা দুনিয়া শিখি, অনেক মুসলমান ভাইরা আছেন, আমরা এটা অন্তর থেকে বিশ্বাস করি মুসলমান হওয়ার কারণে প্রত্যেক মুসলমান ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কিন্তু বর্তমান বিশ্বের বর্তমান সমাজের অধিকাংশই মুসলমানরা হয়তোবা এমন অথবা বিশাল সংখ্যকই এমন যে তারা মনে করে আমি ইসলাম যেটা বুঝি এটা ঠিক, বাজারে গেল বই একটা দেখলো ইসলামের নামে লেখা, বইখান কিনে নিয়ে এসে পড়াশোনা করে মনে করে আমি ইসলাম অনেকটা বুঝে ফেলছি। কি হলো মানুষদের আজকে অবস্থা? ওই দিন যেটা আসমান থেকে আসছে প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোরআনের সুরতে অথবা হাদিস শরীফের সুরতে এই পূর্ণ দিন, এটা সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার কথা আপনারা শুনবেন খেয়াল করে, ও আতমামতু আলাইকুম নিয়মাতি রাজিতু লাকুম ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য কমপ্লিট দিন দান করলাম, পূর্ণাঙ্গ দিন। শুনতেছেন আপনারা ভাইরা? সে হজরতে আদম আলাইহিস সালামের উপর আল্লাহ পাক ওহি নাযিল করছেন, তিনি দীনওয়ালা ছিলেন, দীনের মুবাল্লিগ ছিলেন, আল্লাহর নবী ছিলেন, কিন্তু তার নিকট সর্বমোট ওহি আসছিল শুধু 10 বার। আপনারা শুনতে পাইতেছেন কথাগুলো আমার? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের এত বড় নবী ছিলেন, খলিলুল্লাহ ছিলেন, এবং আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং এই উম্মতকে আল্লাহ পাক নির্দেশ করছেন তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের তোমরা অনুসরণ করবে। শুনতেছেন আপনারা? সেই ইব্রাহিম আল ইসলামের উপরে ওহি নাজিল হয়েছিল আসমান থেকে, জিবরিল আমিন ওহি নিয়ে আসছিলেন, এলেম নিয়ে আসছিলেন মানুষকে মানুষ বানানোর জন্য, এই জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য সর্বমোট মাত্র 42 বার অথবা 48 বার। আমার কথা আপনারা শুনতে পারেন না? এই ঈসা আল ইসলাম যিনি আমাদের রসুল সাল্লাহ আলাইসলামের পূর্বে নবী ছিলেন, তার নিকট আসমান থেকে জিবরিল আমিন ওহী নিয়ে আসছিলেন সর্বমোট 10 বার। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট কেয়ামত পর্যন্তের মানুষগুলোকে জাহান্নামী জীবন থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য জিবরিল আমিন আসমান থেকে ওহী নিয়ে আসছিলেন সর্বমোট 24,000 বার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সারা দুনিয়ার সবগুলো কলেজ, সবগুলো বিশ্ববিদ্যালয়, সবগুলো ইউনিভার্সিটি, সারা বিশ্বের সমস্ত জ্ঞানী গুরুদের সমস্ত বই পুস্তক, সমস্ত জ্ঞান ভাণ্ডার, গবেষণা ভাণ্ডার সবটাকে একত্রিত করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক দিনের ওহির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের সমান কিছু সেটা হওয়া সম্ভব? আমার প্রিয় বন্ধুরা, কি হলো আজকে মুসলমানদের? সে মুসলমানরা সারা দুনিয়ার জ্ঞান ভাণ্ডার চর্চা করে, মন্থন করে, সেই মুসলমানরা যারা বলে বেড়ায় আমরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি, তারা ইসলাম চর্চা করে না, ইসলামের জ্ঞান ভাণ্ডার জানতে চেষ্টা করে না। আমি বলতেছিলাম আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের কমপ্লিট মুকাম্মাল দিন দান করলাম। আকমালতু মানে একদম পূর্ণাঙ্গ, তোমাদের যা দরকার, যা কিছু দরকার, যতটা উপদেশ দরকার, যতটা বিধান দরকার, যতটা করণীয়, যতটা বর্জনীয়, যেই পরিমাণ ইমান, ইমানের বিষয়ে, আখলাকের বিষয়ে, লেনদেনের বিষয়ে, অর্থনীতির বিষয়ে, রাষ্ট্র পরিচালনার বিষয়ে, মানুষের ইবাদত বন্দিগির বিষয়ে, পূর্ণ জীবনকে একদম জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য যা কিছু এলম জ্ঞান দরকার, নূর দরকার, একদম কমপ্লিট করে দিলাম তোমাদেরকে আমি। এরপরে শুনেন তো কথা, সিরিয়াল তো সামনে, সেটা হলো খুব খেয়াল করে শুনলেন আপনারা, সেটা হচ্ছে যে রব্বুল আলামিন বলছেন, আমার এই যেটা জ্ঞান দান করলাম, ওহি দান করলাম জিবরিল আমিনের মাধ্যমে, এটা হেফাজতকারী আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একবার যখন আসমান থেকে জিবরিল আমিন ওহি নিয়ে রওনা হইতেন এই পৃথিবীর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছানোর জন্য হাজার হাজার লাখ লাখ ফেরেশতা তার সঙ্গে এই ওহির সম্মানার্থে আসতে থাকতেন। যে জিবরিল আমিন সম্পর্কে পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলছেন যে মুতাইন সাম্মা আমিন, সমস্ত আসমানের সব ফেরেশতারা একসঙ্গে তার কথার সামনে মাথা নত করেন। এত বড় ফেরেশতা জিবরিল আমিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যিনি বিশ্বস্ত তিনি ওহি নিয়ে আসেন, তো তার সঙ্গে বেশুমার ফেরেশতারা আসেন ওহি নবীর নিকট পৌঁছানোর সময় সহযোগিতা করার জন্য। এত বড় ইলম, এত বড় জ্ঞান ভাণ্ডার, এতটা আলোকদীপ্ত সেই ইলমের, সেই জ্ঞানের কদর করলাম আমরা এই যে আমাদের সন্তানরা কোরআন শরীফ জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে জানে না, আত্তাহিয়াত পড়তে জানে না, হ্যাঁ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা পড়তে জানে না, নামাজ শুরু করতে জানে না, নামাজের শেষ পর্যন্ত দোয়া কালাম গুলো পর্যন্ত জানে না। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের জানা আছে কিনা আমি জানি না, যে জিবরিল আমিন সর্বপ্রথম এই পৃথিবীতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওহি নিয়ে আসেন, কোথায় আসছিলেন ওহি নিয়ে? মদিনা শরীফে। সে ওহি নিয়ে আসার পূর্বে, ওহি নিয়ে আসার পূর্বে জিবরিল ইসলাম 6 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদের মাধ্যমে খালি স্বপ্ন দেখানো হইত। কি দেখা হইত? স্বপ্ন, স্বপ্নে স্বপ্ন অন্যমরুদেও দেখে, স্বপ্ন ফেরাউনেও দেখে, আবার স্বপ্ন হযরত বিলালও দেখেন, হযরত সিদ্দিক আকবরও দেখেন। দুই স্বপ্নের মধ্যে পার্থক্য আছে, নমরুদ আর ফেরাউন স্বপ্ন দেখে ইবলিসের মাধ্যমে, ইবলিস শয়তান সেটা দেখায়। আর আল্লাহর কোন মকবুল এবং প্রিয় বান্দা যখন স্বপ্ন দেখেন, আল্লাহর নির্দেশে, ইঙ্গিতে আল্লাহ পাকের ফেরেশতারা সেই স্বপ্ন দেখান। দুই স্বপ্নের মধ্যে পার্থক্য নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নি রা ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন না, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখতে পাই যে তোমাকে আমি জবাই করতেছি। শুনতেছেন ভাইরা? এরপরে এটার উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমল করেন নাই। কেন আমল করছেন? স্বপ্নের উপরে কিসের আমল? আমরা স্বপ্নে দেখলাম যে আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, তো এখনই পয়সা জমা দিতে হবে, আমার এবছর হজে যাওয়া লাগবে, অথচ আমার বাসায় আজকের খাবারের কোনো ব্যবস্থা নেই, তো হজ ফরজ হলো কিভাবে? স্বপ্ন দেখলেই তো হজ ফরজ হয় না, পয়সা থাকা জরুরি। কি কথা বুঝেন নাই? আমি স্বপ্নে দেখলাম যে আমার উপর জাকাত ফরজ হয়ে গেছে 1,000 কোটি টাকা, অথচ আমার বাজারেরও পয়সা নেই। এই স্বপ্নের উপর আমল করা কিভাবে সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে স্বপ্নের উপর আমল করলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী এবং তার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাদিসটা মুস্তাদরাকে হাকিমের ভিতরে আছে এবং সে ইমাম হাকিম বলেন সহীহুন আলা শর্তি শাইখাইন ওয়া ক্বালা শামসুদ্দীন আয-যাহাবী সহীহ। যে মুস্তাদরাকে হাকিমে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রুয়াল আম্বিয়ায়ে ওয়াহিউ, নবী যদি স্বপ্ন দেখেন সে স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে বই। শুনতেছেন ভাইয়েরা? নবী যখন স্বপ্ন দেখেন সে স্বপ্নটাও কি বহি? এজন্য হ্যাঁ, তবে এটার একটা ব্যাপার আছে, সেটা হলো কোন বহি নবীর এরকম হয় যেটা যা তিনি দেখতে পান সেটা ডাইরেক্টের উপর আমল করতে হবে, আর কোন কোন বহি নবীর উপর এরকম আছে যেটা ব্যাখ্যা সাপেক্ষ। এতটুকু বললাম, এর থেকে বেশি এখন বলা যাবে না। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সেটার উপর আমল করলেন কেন? এই কারণে যে তিনি বুঝছেন যেটা আল্লাহর তরফ থেকে আমার প্রতি নির্দেশ। কিন্তু এখানে একটা বিষয় আলোচনাযোগ্য, সেটা হচ্ছে যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবী রাসূলের শরীয়তেই আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ কুরবানি, মানুষ জবাই করা, মানুষকে বলিদানের কোন বিধান কখনোই ছিল না। এটা একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই একটামাত্র ঘটনা ঘটছিল এবং সেটা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার জন্য। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? এই একটা মাত্রই পৃথিবীতে ঘটনা ঘটছিল এবং সেটা শুধু পরীক্ষার জন্য, আর কোনো ঘটনা এরকম নাই। কথা বুঝতেছেন ভাইয়েরা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সেখানে কুরবানি করতে চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ পাক সেটা করতে দেন নাই। ওইদিকে ছুরি চালাইতেছেন আর এদিকে ছুরি কোনো কাজই করে না, চোখ খুলে দেখেছে ইসমাঈল আলাইহিস সালাম একদম ঠিকঠাক আছেন পূর্ণ। আর এই এত ধারালো ছুরির এত পুষ, এত তেজ, এত ধার গেল কোথায়? হ্যাঁ, যে ছুরি কোনো কাজ করতে পারে নাই যখন রব্বুল আলামিন কাজ করতে দেন নাই। হ্যাঁ, ফাআল লিমা ইউরিদ, আল্লাহ পাক যা চান সেটাই তিনি ঘটাইতে সক্ষম। আরে তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ পাকের নবী ছিলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সাহাবী ছিলেন আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে এক নবী না, নবীর গোলাম, নবীর সাহাবী, নবীর সত্য অনুসারী। প্রিয় বন্ধুরা, আহা কি হলো আজকে, ছুটলাম আমরা কোন দিকে? আল্লাহ আমাদেরকে ইমানদার হওয়ার তৌফিক দেন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দেন। আর আমরা আছি কোথায়? আল্লাহর কসম করে বলতেছি যে মুসলমান যদি সত্যিকার মুসলমান হয় সারা দুনিয়া মুসলমানের পায়ের নিচে আসতে বাধ্য। এটা আমার কথা নাকি? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ান্তুমুলা লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো টেনশন করবে না, মনোবল হারানোর কোন কারণ নাই। হ্যাঁ, আনন্তুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, এটা একদম চূড়ান্ত কথা, এটাই সত্য। হে মুসলিম, এই মুমিনরা তোমরা বিশ্বের সর্বোন্নত জাতি, সবচেয়ে উচ্চ আসন তোমাদের, এই শর্তে তোমাদের পূর্ণ জিন্দগিটা একদম কামিল ইমানের জিন্দগি হয়। মানে বুকে ইমান নাই, শুধু ইমানের কথা যখন কোরআন শুনে আলোচনা হয় তুমি ইমান বলা হও, এর মানে হলো পূর্ণ ইমানের জিন্দগি বলা। কথা বুঝেন নাই ভাই না? তো আল্লাহ পাক তো পবিত্র কোরআন এই বলছেন, কিন্তু আমরা লাঞ্ছিত, আমরা অপদস্থ, আমরা দুনিয়াতে আজকে সর্ব জায়গাতে নির্যাতিত, আমরা দুর্বল, আমরা কমজোর। কেন? একটা কারণ, সেটা হলো কামিল ঈমান জিন্দেগি যার থাকে না, আল্লাহর রহমত তার সঙ্গে থাকে না, আল্লাহর মদত তার সঙ্গে থাকে না, আর আল্লাহ যাকে ত্যাগ করে দেন তার কেউ থাকে না, কোনো শক্তি তাকে রক্ষা করতে পারে না। যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা, জমি মেয়েরি, আগর একটু নেই মেয়েরা তো কই সেই নেই মেয়েরি। হিন্দুস্তানের এক বুজুর্গ বলছিলেন, খাজা আজুল হাসান পর্যুম রহমতুল্লাহ আলী, আমার প্রিয় মাওলা আপনি আমার তো সব আমার, আর আপনি আমার না আমার সব বরবাদ, দোনো জাহান ধ্বংস হয়ে যায় যদি আপনি আমাকে ত্যাগ করে দেন। আল্লাহ আমাদেরকে কামিল ঈমান কামিল ইসলামের অনুসরণের তৌফিক দান করেন। আলাউদ্দিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম আবু নুয়াইম আসফাহানি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার দালায়লুন নবুওয়া কিতাবের ভিতরে লিখছেন যে বিখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা ইবনে হাজরামি ইসলামের জন্য একটা অভিযান পরিচালনা করতে বাহরাইন পর্যন্ত যখন পৌঁছলেন তো দেখলেন যে দরিয়ার কিনারায় কোনো জাহাজ নাই, কোন নৌকা পর্যন্ত নাই, এই দরিয়া পার হয়ে ওপারে গিয়ে শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে হবে, এখন উপায় কি? এই কথা বুঝেন না আমার, কোন ব্যবস্থা নেই, নৌকা নাই, জাহাজ নাই, এই এতগুলো সৈন্য পার হবে কিভাবে? এবং তারা অশ্বারোহী, ঘোড়ার পিঠে আরোহণকারী। আহা, আশ্চর্য এই মানুষগুলো! ইয়া আল্লাহ, ঈমান মানুষদেরকে কি বানায়! পবিত্র কোরআন রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান ওয়ালা তাদেরকে বলে যাদের নজর সিরফ আল্লাহ পাকের জাতের উপর থাকে, আল্লাহর সত্তার উপর থাকে, আর কারো উপর নজর থাকে না। মুআখির যে বরপায় রেজি সারাস, যে ফৌলাদ হিন্দি নাহি বরসারাস, উমিদ ও হেরাতাস নবা সজ্জেকাস, আমি নস্ত বুনিয়াদ তাওহীদ ওয়াস। ঈমান ওয়ালা দুনিয়ার কোন শক্তির পরোয়া করে না, কারো কাছে কোনো কিছুর আশাও করে না। হ্যাঁ, তার নজর আল্লাহ পাকের উপরে, সে আল্লাহর থেকে নেয়, আল্লাহকেই শুধু সে ভয় করে, কাউকে সে ভয় করতে জানে না। একে ঈমান বলা বলে। আসিফ মাওলা সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আলা ইবনে হাজরামি তিনি যখন দেখলেন যে না কোনো জাহাজ টাহাজ তো নাই, কিন্তু আমাদের দরিয়া অতিক্রম করতেই হবে, তিনি তার সাথীদেরকে বললেন, এই পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ে বোধ অশ্বনিয়া দরিয়ার উপর ছাপ দো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে দুইজন সবচেয়ে বেশি হাদিসের হাদিস বর্ণনাকারী, হ্যাঁ, একজন একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরত আবু হুরায়রা। এই বিখ্যাত সাহাবী আবু হুরায়রা তিনি বলেন, আমি দেখতেছিলাম কি অশ্বনিয়া, এই ঘোড়ানিয়া, এই আলা ইবনে হাজরামির অনুসারী সৈন্যগুলো ঝাঁপয়া দরিয়ার উপর পড়তেছিলেন, আমি দেখতে থাকলাম ঘোড়ার খুর পর্যন্ত পানিতে ভিজে নেয়। এদেরকে মুসলমান বলে, এদেরকে ঈমান বলা বলে। আজকে আমাদের কি হলো? আমাদের জবান থেকে মিথ্যা ছুটে নাই, আমাদের দুই চোখ থেকে অন্যায় ছুটে নাই, আবার আমাদের আত্মা কলুষ কালিমা থেকে পবিত্র হয় নাই। মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাই সিন্ধু বিজয়ের জন্য যখন তিনি সৈন্যদেরকে পাঠিয়েছিলেন, বিশাল বড় অভিযান, তিনি তখন বলছিলেন কোন, তখন পুরা সিন্ধু এলাকা একদম সম্পূর্ণটা হিন্দু অধ্যুষিত ছিল। কি কথা বলছেন না ভাইয়েরা? পত্তনিকদের দ্বারা অধ্যুষিত ছিল। মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাই তিনি বললেন, যদি কোনো সৈনিক আমার ভিন নারীর প্রতি একবারের জন্য নজর তুলতে আমি খবর পাই, আমি তার চোখ উপড়ে ফেলব, আর কোন মানুষের সম্পদে হাত দিতে অন্যায় ভাবে যদি আমি শুনতে পাই, কবজি থেকে হাত কেটে ফেলব। আর ওই বিধর্মীরা তারা জানে মুসলমানদেরকে মারবার পদ্ধতি হলো নারী দিয়ে মারো, এই কথা বুঝেন নাই, যদি এরা ভিন নারীতে আক্রান্ত হয় অন্যায় ভাবে, অথবা কোন সম্পদ লুণ্ঠন করে অন্যায় ভাবে, এই দুই পথে গেলেই আল্লাহর রহমত সাহায্য এদের থেকে উঠে চলে যায়, নিশ্চয়ই সেখানে সেটা মাইর খাবে। এজন্য ওখানে হিন্দুরা পরামর্শ করে রাজপরমা সুন্দরী যুবতী মেয়েদেরকে নিয়ে রাস্তার পাশে পাশে সারি সারি দাঁড় করায় রাখছে, যাতে মুসলমানরা আসলেই তাকায় তাকায় দেখে আর এর ভিতরে ডুবে যায়, রূপে অবগাহনে ডুবে যায়, আর ওইদিকে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। এইভাবে এরা পরাজিত হইতে বাধ্য হয়। কিন্তু ওই যে মুসলিম সৈন্যরা আসলেন, মুজাহিদিন ইসলাম আসলেন, সব মাথা নিচু, সকলের নজর নিচে, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, আমাকে যারা ভালোবাসে হে রসুল তাদেরকে নির্দেশ করেন তারা যেন ভিন নারী থেকে দৃষ্টি নিম্নগামী রাখে, তাদের দিকে নজর না তোলে। সেই মুজাহিদদের হাতে তলোয়ার ছিল, অন্তরে আল্লাহর ভয়ে তারা থরথর কাঁপতে ছিল, এদেরকে মুজাহিদ বলে। আজকে আমরা মনে করি যে খুব অস্ত্র শিখলে, অস্ত্রের ট্রেনিং দিলে আমরা মুজাহিদে ইসলাম, না, যে আল্লাহর ভয় যার থরথর কাঁপতে থাকে, যে দুনিয়ার কোন মানুষ দূর দূরের কথা একটা পিপড়ার উপরে পর্যন্ত জুলুম করতে পারে না, এইরকম লোক তাকে মুমিন বলে, এইরকম লোককে মুসলমান বলে। আল্লাহর মদত এইরকম লোকদের সঙ্গে নিশ্চিত ভাবে হয় এবং এটা গ্যারান্টি যুক্ত কথা। আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের মাফ করেন, আমাদের মুসলমান খাঁটি মুসলমান হিসাবে আপনি কবুল করেন। কি আজব, কি জমান, তমাম দুনিয়ার ওয়াজ বক্তৃতা, ইসলামের যদি ওয়াজ বেশি হইত তো খুব ভালো হইত। ইসলামের ওয়াজ, কোরআনের ওয়াজ, সুন্নার ওয়াজকে সর্বশ্রেণীর মুসলমানরা পছন্দ করে। আমরা এক একজন ইসলামকে এক এক নিজের আলাদা আলাদা চশমা দিয়ে দেখি, আমার চশমার রঙে না ইসলামকে দেখতে হবে পীরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের নবুয়তের চশমার রঙে, হ্যাঁ, তখন ইসলাম আমাদের সকলের কাছে ভালো লাগবে। ইসলামে এত দলাদলি, এত বিভক্তি, ইয়া আল্লাহ কি হলো আজকে মুসলমানদের, মুসলমান মুসলমানকে কাফের বলে, মুসলমানরা মুসলমানকে কাফের বলে, মুসলমানরা মুসলমানদেরকে জবাই করে, এই মুসলমান হয় কিভাবে, কি মুসলমান, আল্লাহর ভয় যার আত্মায় নেই সে কিসের মুসলমান। আল্লাহ আমাদেরকে সেই রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের ইসলাম দ্বারা জীবনটাকে রঞ্জিত এবং ধন্য করার তৌফিক দান করেন। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করলেন কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানিত করতে পারলেন না, আল্লাহ পাক যেটা চাইলেন সেটা ঘটায় দিলেন, পাল নিমা ইউরি, কি কথা বুঝেন না ভাইরা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা ডাইরেক্ট জিবরিল আমিন কোন ওহী নিয়ে তো আসছিলেন না, স্বপ্নে দেখলেন সেটার উপর আমল করলেন। কেন আমল করলেন, আমল করছেন এই জন্য যে নবীর ওহী এটা স্বপ্ন, নবীর ওহী কি নবীর স্বপ্ন সেটা একদম ওহী, রুয়াল আম্বিয়ায়ে ওয়াহী, নবীর যেটা স্বপ্ন, নবীর স্বপ্ন দেখলো সেটা ওহী রূপে গণ্য, একদম ডাইরেক্ট ওহী সেটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। কিন্তু রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াইযিবিতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, কয়েকটা ব্যাপারে আমি ইব্রাহিমকে একটু পরীক্ষা করতে চাইলাম, আমার ইব্রাহিম একদম কমপ্লিটলি এই পরীক্ষার শীর্ষ সফলতা অর্জন করলেন, ফাতাম্মাহুন্না। কোরআন শরীফে আল্লাহ পাক এটা এইভাবে বলে দিলেন, আরে পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার নিয়মই হলো কেবলমাত্র কেয়ামতের ময়দানে। শুনতেছেন আমার বন্ধুরা, যে দুনিয়াটা পরীক্ষাগার, এখানে আমরা সারা জীবন পরীক্ষার সব কাগজপত্র নাড়াচাড়া করব, এটার রেজাল্ট আউট হবে সেরেব কেয়ামতের ময়দানে। দলিল কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে যার নেক আমলের পাল্লা ভারী হবে নিঃসন্দেহে আমি তাকে জান্নাত দান করব, আর যার বদির পাল্লা, পাপের পাল্লা, নাফরমানির পাল্লা, সীমার সীমা লঙ্ঘনের পাল্লা, অন্যায়ের পাল্লা ভারী হবে, সে নিজের হাতে তার জন্য ঠিকানা জাহান্নাম তৈরি করলো। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। দুইটাই ঠিকানা, একটা জান্নাত একটা জাহান্নাম। আল্লাহ পাক নিজে আমাদেরকে ওয়ে বাতলাইয়া দিয়েছেন, পথ, এই পথে চললে নিঃসন্দেহে জান্নাত, এই পথে চললে নিঃসন্দেহে জাহান্নাম। ফা আম্মা মান তাগা ওয়া আসার আল হায়াত আদ দুনিয়া। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আমি তো সীমা রেখা বাতলাইয়া দিলাম, নির্ধারণ করে দিলাম, আমার সীমা যারা অতিক্রম করবে দুনিয়াকে অগ্রগণ্য প্রাধান্য দেওয়ার কারণে, তো তাদের ঠিকানা নিঃসন্দেহে জাহান্নাম। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যারা এই পৃথিবীতে বাস করে এইভাবে, আমার রব আছেন, আমার মালিক আছেন, আমার সৃষ্টিকর্তা আছেন, আমার মাবুদ আছেন, যিনি আমার লালন পালন করেন, সে অনন্তকাল, সে আমার জন্মের পূর্ব থেকে এই পর্যন্ত আমাকে, আমার মা বাপকে, সকলকে তিনি লালন করেন, আমার সে মহান লালন কর্তাকে আমি ভয় করব জীবনের সর্বক্ষেত্রে। আল্লাহকে যারা জীবনের সর্বক্ষেত্রে এভাবে ভয় করতে থাকে, তার হুকুম, তার ইঙ্গিত, তার ইশারা, তার বিধানের লেহাজ রাখে, কদর করে, মর্যাদা দেয়, মূল্যায়ন করে, গুরুত্ব দেয়, আল্লাহ পাক বলেন, ও নিজের কথা শুনলো না, কারো কথা শুনলো না, কেবল আমার কথা শুনছে, আমি অঙ্গীকার করলাম, নিশ্চিত আমি তাকে জান্নাত দান করব। রাস্তা তো দুইটাই, আর অনেকে মনে করে আমি লাগামহীন চললে আমি ভালো থাকবো, আমি স্বাধীন থাকলে আমি ভালো থাকবো। আহা, কি পাগলামি, হায় বোকা, বোকার মাথা। এই নিজামুদ্দিন আউলিয়াদের একটা জীবন ছিল, খাজা মুহিউদ্দিন চিশতিদের একটা জীবন ছিল, বড়দুর জিলানীদের একটা জীবন ছিল, জুনায়েদ বাগদাদী, শামসুদ্দিন তাবরিজি, হাসান বসরিদের একটা জীবন ছিল, ছিল না ভাইয়েরা? আর এই দুনিয়ার দস্যুদের, ডাকাতদের, সন্ত্রাসীদের, ব্যভিচারীদের, এই মানুষদেরও একটা জীবন ছিল। দুই ধরনের মানুষগুলোকে দুই সারিতে খাড়া করে দেখলে দেখা যাবে যে এক এক ধরনের মানুষ যারা ওই বড়পীর জিলানীদের কাতারে, হাসান বসরিদের কাতারে দাঁড়ায় গেছেন, সেই মানুষগুলোর চেহারার আলো সূর্যের আলোকে পর্যন্ত পরাজিত করে নেয়। পবিত্র কোরআন রব্বুল আলামিন বলেন, আমার সম্মুখে বর্ষতা শিকারের কারণে, নমনীয়তা অজ্জ্বল অবলম্বনের কারণে তাদের চেহারার মধ্যে আমি আল্লাহর নূরের দীপ্তি ভাসিয়ে উঠতে থাকে, আল্লাহ পাকের নূর তাদের চেহারায় ভাসতে থাকে। আর যারা নম্র, যারা ফেরাউন, যারা দুষ্ট দুরাচার, সীমা লঙ্ঘনকারী, আল্লাহর হুকুমের পরোয়া করে না, তাদের উপরে খোদার লানত, গজব, কহর এতটা পড়ে, সুন্দর চেহারা একটা অভিশপ্ত চেহারার উপর চিহ্নিত হয়ে যায়। অনেক ভালো মানুষ, ভদ্রলোকের সন্তান, কিন্তু সে এতটা তার জীবন কালিমাযুক্ত, চরিত্র কালিমাযুক্ত, সুন্দর চেহারার ভিতরে একটা কালিমা সব সময় স্পষ্ট থাকে। কি কথা বুঝেন না ভাই? পাতিলের কালি, হ্যাঁ না, কোনো কালো জিনিসের কালি, এটাও একটা কালি, কিন্তু নাফরমানের চেহারার কালি তার চেয়েও জঘন্য থাকে। আমার প্রিয় বন্ধুরা, তো আমরা এরপরে একটু চিন্তা ভাবনা করলে আমরা এই পার্থক্য বুঝতে পারবো, ফের আমরা মানুষ হওয়ার চেষ্টা তো করি। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মুস্তফি শরীফে বলছেন, একে মি বিনে খেলাফে আদমান, নেস্তান্দাদুল খেলাফে আদমান। এই মানুষগুলো যাদেরকে দেখো হযরত আদমের মতো মহা মানবদের জীবন ধারা, উন্নত জীবন চরিত, আলোকিত জীবন ধারা অনুসরণ করে না, এরা মানুষ না, মানুষের কভার মাত্র, এগুলো মানুষের আকৃতি মাত্র, খালি দেখতে মনে হয় মানুষ। ও দোকানে মানুষের প্যান্ট শার্ট বিক্রি করে, দেখা যায় প্যান্ট শার্ট পরে দাঁড়ায় আছে ভদ্রলোকের দল, আসলে কিচ্ছু মানুষ না, ওগুলো রাবার টাবার দিয়ে তৈরি করছে। কি কথা বলেন নাই? রাবার না কি দিয়ে তৈরি করছে কি জানে, এগুলো রাবারের মানুষ। মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহকে মানে নাই, আল্লাহকে স্বীকার করে নেই, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে নেই, আল্লাহকে সেজদা করে নেই, আল্লাহর জন্য বেকুল একটা মন নিয়ে পৃথিবীতে বাস করে না, এটা মানুষ না, এটা মানুষ আকৃতিতে মানুষ কিন্তু নরাধ্বংস, সে জঘন্য পশু। মোটা হলে, তাজা হলে, তাগড়া হলে, স্বাস্থ্যবান হলে, রোজ সকালবেলা 8-10 মাইল দৌড়ায়া, খুব ব্যায়াম বীর হইয়া বড় স্বাস্থ্য তৈরি করতে পারলে তাকে মানুষ বলে না, বরং যে আত্মাটাকে ঈমানের দ্বার আলোকিত করে, চক্ষুকে আসমান জমিনের ভিতরে আল্লাহর তাওহীদ একত্ববাদ তালাশ করে, সে আল্লাহ পাকের তাওহীদের নূর দ্বারা আলোকিত করে, হ্যাঁ না, এই মস্তিষ্কটাকে আল্লাহ পাকের সম্মুখে সেজদার দ্বারা আলোকিত করে, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম তাকেই মানুষ বলে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করে। এই ডক্টর শহীদুল্লাহ সাহেব লেখাপড়া করেননি, সরসরে বসছিলেন, মেট্রিক পর্যন্ত পাশ করছিলেন, খালি এম এ পর্যন্ত পড়ছিলেন। তিনি আমাদের দেশের সম্পদ না, আমাদের জাতির জন্য গর্ব না। 18টা ভাষার বিজ্ঞানী, কিন্তু নামাজি বিজ্ঞানী। শুনতেছেন আমার বন্ধুরা? কিন্তু তিনি শিক্ষিত, এবং সারা এই আমাদের মহাদেশের বড় বড় শিক্ষিতদের জন্য তিনি গর্ব। সেই ডক্টর শহীদুল্লাহ সাহেব নামাজওয়ালা, সুন্নতওয়ালা, আল্লাহওয়ালা, আখেরাতওয়ালা, কাবাওয়ালা, মদিনাওয়ালা, এত বড় মানুষ, তারপরেও তিনি এই বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দিন, উচ্চ মানের আলেম, বুজুর্গ ওলি আল্লাহ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির নিকট বেইলা ঢাকার লালবাগ মাদ্রাসা যাইতেন তার সান্নিধ্য লাভের জন্য। তার মাথা, তার জ্ঞান, তার বিবেক তাকে তাড়িত করত এই আমার এই দুনিয়ার শিক্ষার কারণে, জাগতিক এই শিক্ষার মর্যাদার কারণে। দুনিয়া আমাকে উচ্চ আসন দেয়, বড় চেয়ার তো আমাকে দেয়, এটা ঠিক আছে, দুনিয়ার মানুষের স্বীকৃতি এটা গ্রহণযোগ্য বটে, কিন্তু আমার মৃত্যুর পরে আমার কুরসি কোথায়, আমার সম্মান কোথায়, আমার মর্যাদা কোথায়? হ্যাঁ, সেখানে এই শিক্ষা আমার মর্যাদার ব্যবস্থা করতে পারবে কিনা, সেই পরকাল জীবনের যে মর্যাদা, সেটা ঈমানের দ্বারা, সেটা নামাজের দ্বারা, সেটা সুন্নতের দ্বারা, সেটা সততার দ্বারা, সেটা স্বচ্ছতার দ্বারা, হ্যাঁ, সেটা ইনসাফের দ্বারা, সেটা আল্লাহর আনুগত্যের দ্বারা, আল্লাহর বন্দাদের সঙ্গে সদাচারের দ্বারা। মানুষ মনে করে খালি নামাজ পড়লেই বুজুর্গ হয়ে যায়, তাহাজ্জুদ পড়লেই বুজুর্গ হয়ে যায়, খালি হজ 10-20 বার 100 বার করলেই বুজুর্গ হয়ে যায়। ইসলাম সম্পর্কে অস্পষ্টতা এবং অস্বচ্ছ জ্ঞানের কারণে মানুষ এভাবে নানান বিভ্রান্তির মধ্যে পড়ে আসে। আমার প্রিয় বন্ধুরা, ইসলামের শিক্ষা মূলত এমন না। ইসলাম মুকাম্মাল সুন্দর একটা জীবন শিক্ষা দেয় মানুষকে, মানে আমার জীবনের প্রতিটি স্তর, প্রতিটি বিভাগ, প্রতিটি ক্ষেত্র, প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি মুহূর্ত আল্লাহর হেদায়েতের, আল্লাহর আনুগত্যের, আল্লাহর সন্তুষ্টির নূরে পূর্ণাঙ্গভাবে আলোকিত থাকতেই হবে সর্বক্ষেত্রে। তখন সে জান্নাতি, তখন সে আদর্শ মানুষ, তখন সে সভ্য মানুষ, তখন সে ভদ্র মানুষ, তখন সে জান্নাতি কাফেলার একজন সম্মানিত সদস্য। আর আমরা মনে করি যে আমার এত নামাজ, পাগড়ি একটা বাঁধতে পারলে যে পাগড়ির বয়স হয়, অনেকেই খুব মনে মনে গর্বিত হয়, আমার থেকে বড় বুজুর্গ এই মহল্লায় কে? ওরে পাগড়ি, তুমি পাগড়িওয়ালা বটে, যদি তোমার ভিতরে অহংকার থাকে, এই পাগড়ি তোমাকে আল্লাহর কসম জান্নাতে পৌঁছানোর কোনো অঙ্গীকার কোরআন হাদিসের কোথাও নাই। কারণ প্রিয়নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক মানুষ এরকম হবে, মাওলানা সাহ আলেম মানুষ, এরকম বড় দানবীর, অনেক বড় শহীদ, বীরত্বের সঙ্গে যুদ্ধ করে ইসলামের জন্য শাহাদত বরণকারী, রব্বুল আলামিনের সম্মুখে যখন হাজির হবে তো জিজ্ঞাসা করা হবে আলেম সাহেবকে যে এত এলেম দিলাম, তা আপনার খবরাখবর বলেন কিছু, আমার এত বড় অনুগ্রহের শুক্রিয়া আপনি কি আদায় করছেন? বলবেন যে আমি তো জায়গায় জায়গায় এলেম প্রচার করলাম, দিন প্রচার করলাম, এই তো আমার সারাটা জীবন ছিল। আল্লাহ পাক বললেন সেটা তো আমার জানা আছে, কিন্তু আমার এটাও জানা আছে এগুলো সব আপনার নাম কামাই করার জন্য, আমার সন্তুষ্টি, আমার দিন জিন্দা করা, এটা মুখ্য, এটা লক্ষ্য আপনার ছিলই না, চলো হয়তো ধরো জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা ধরে নিয়ে একদম সে চেঁচাতে চেঁচাতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য যত বড় জাবরিল আলেম হোক না কেন, যদি তিনি আখেরাতের ভয় না কাঁপেন, আল্লাহর কসম আলেম না, পাকা মূর্খ মানুষ। আমার প্রিয় বন্ধুরা শুনতেছেন আপনারা, বড় প্রিয় জিলানী রহমতুল্লাহ আলাইহি শুধু একজন আরেফ, একজন ওলি ছিলেন না, তিনি বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলেমও ছিলেন। সেই বড় প্রিয় জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন ইমাতু সালামত বলবে গুর বরে আসন্তু বরি তুস্তি ও চালাকি মা, দুনিয়া আমাকে যত প্রশংসা, আমার যত প্রশংসা করুক না কেন, আমি কাঁপতেছি এই ভয়ে, ইমানটুকু নিয়ে আমি কবরে যেতে পারবো তো? শুনতেছেন ভাইরা, পাগড়ি নিয়ে গর্ব, দাড়ি নিয়ে গর্ব, লম্বা কুর্তা নিয়ে গর্ব, দুনিয়া গর্ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের অজ্ঞতার কোনো সীমা নাই, কোনো শেষ নাই। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। যে কোনো মুসলমান যিনি বলেন আমি মুসলমান, এই নিয়ে তিনি খুশি, তিনি আনন্দিত। শুনতেছেন ভাইয়ারা, আল্লাহর কসম করে বলতেছি, যে ব্যক্তি ইমানওয়ালা, চাই তার লাখ কোটি ত্রুটি থাকুক, ইমানদার সিনাতে আছে। প্রিয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিচ্ছেন, নিঃসন্দেহে সে জান্নাতি হবে। বাকি হলো নিজের ভুলের কারণে কিছু তো ঝাড় ঝামেলা হবে না, কিন্তু সেই ঝাড় ঝামেলা পড়তে কেন যাবো আমরা? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, হেদায়ত দেন, এখন সুমতি দেন, এখনই আমরা সুস্থ হই, সুন্দর হই। প্রত্যেক মুসলমান দুনিয়ার সবগুলো পাপ করতে পারে না, সবগুলো পাপ করার মতো সাহস এই মন মানসিকতা তার থাকে না, একটা মাত্র কারণে। কেবল মারুন আসবেলি থানবী রহমতুল্লাহ আলাই, যিনি বিশ্বের সেরা সেরা বড় আলেম মাশায়েখের পীর বসেছিলেন, ছিলেন তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোন মুসলমান এই জঘন্য কঠিন কঠিন অনেকগুলো পাপের ফিরিস্তি বানায় যে নামবে আর বলবে আমি পাপ করতেই থাকবো, কোন মুসলমান এটা পারে না। কেন? আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে, পরকালকে আখেরাতকে বিশ্বাস করার কারণে অনেক সীমা লঙ্ঘন সে করতেই সাহস পায় না। কাজেই যেহেতু আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন আর আমি আল্লাহকে ভয় করি, যে কয়েকটা মাত্র পাপ করে কিছু কালের জন্য হলো আমি জাহান্নামে কেন নিক্ষিপ্ত হব, বরং চলো আজকেই তওবা করি, তওবা করে পাকসাফ হয়ে যায়, যাতে আল্লাহ তাআলা শুরুতেই যাদেরকে জান্নাতে দিবেন সেই কাতারে আমিও স্থান লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আমি বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা একটা বলতে গিয়ে কত কথা আলহামদুলিল্লাহ মনে পড়তে থাকে। ইসলাম তো কোনো এরকম একটা কুয়া না যে এখান থেকে কয়েক ফোঁটা পানি উঠানোর পরে একদম ফুরে যায়, কয়েক গ্লাস উঠানোর পরে শেষ, বলে ভাই আর আর পারলাম না, মাফ করবেন, আই এম সরি। এরকম তো না, ইসলাম অকুল সাগর যে কি বলা। যে কথা বলতে চাইছিলাম সেটা বলাই হয় নাই, সেটা হলো বলতেছি, জিবরিল আমিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আসবেন, তো এখনো সময় হয়নি, 40 বছর, বিভিন্ন বর্ণনা, কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত লাভ করছিলেন যখন, এবং আনুষ্ঠান একটা হলো তার নবুয়তের সিদ্ধান্ত হয়েছে আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টির অনেক আগে। শুনতেছেন ভাইয়েরা, কিন্তু এই নবুয়তের আনুষ্ঠানিকতা যেটা হলো আনুষ্ঠানিকভাবে আজকে থেকে আপনাকে নবুয়তের দায়িত্ব প্রদান করা হলো, সেটা হলো গার হেরাতে, হেরা পর্বতে। কি কথা বুঝেন নাই? সেটা কবে ঘটছিল? এ বিভিন্ন মতামত আছে, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 বৎসর পূর্ণ হয়ে গেছিল, কেউ বলছেন 40 বৎসর 2 মাস হয়েছিল, কেউ বলছেন 40 বৎসর পরে তারপর আরো 40 দিন হয়েছিল। শুনতেছেন ভাইরা, কেউ বলছেন তখন 42 বৎসর হয়েছিল, কেউ বলছেন তখন 43 বৎসর হয়েছিল, কেউ বলছেন তখন 45 বৎসর হয়েছিল। আর বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন এই 5টা মত তো পৃথিবীতে প্রচারিত আছে, কিন্তু আমি একটা হিসাব করে দেখলাম, আমার এক হিসাবে দেখা যায় 40 বছর 6 মাস হয়েছিল। শুনতেছেন ভাইরা, যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো, তাই এরপরে যে কয়দিনই যোগ হোক বা না হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তখন আনুষ্ঠানিকভাবে নবী হিসাবে ঘোষণা করলেন। তো তার পূর্বে 6 মাস পর্যন্ত তিনি সুন্দর সুন্দর স্বপ্নে দেখতেন, এবং গারে হেরার মধ্যে হেরা পর্বতে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আমিন আসেন প্রথমবার এবং তাকে বলেন ইকরা, তিনি বললেন আমি তো পড়তে পারতেছি না, কেন পড়তে পারতেছেন না? এই পড়তে না পারার কারণ হলো যে ইকরা বিসমি রব্বিকা আল্লাজি খালাকে পুরাটা পড়াবেন, এর প্রথম শব্দটা বলছেন। আর একটা হলো দুনিয়ার শব্দ, আর একটা রব্বুল আলামিনের কথা। শুনতেছেন ভাইরা, এই দুই কথার মধ্যে পার্থক্য আছে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, এক কথা তোমরা বলো আর এক কথা আমি বলি। আমি যে কথা বলি সেই কথার ওজন এত, ভার এত, পাওয়ার এত। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আমার কথা যদি আমি কোনো পাহাড়ের উপর নাযিল করি, যে সেই পাহাড় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং জমিনের ভিতরে ধসে যাবে আমার কথার ভার। শুনতেছেন ভাই, সেই কোরআন, সেই কালাম, সেই কথা আল্লাহ পাক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যখন প্রথমবার নাযিল করলেন, সেটাকে বরদাস্ত করা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। কি কথা বুঝেন না ভাইরা? যাই হোক, এতগুলো কথা তো এই মুহূর্তে আলোচনা করার ইচ্ছা নাই, যেটুকু বলতে চাইছিলাম সেদিকেই আগায়। আর সেটা হচ্ছে এই যে প্রথম তারিখে জিবরিল আমিন যখন ওহী নিয়ে আসলেন, সূরা ইকরার প্রথম পাঁচটা আয়াত অবতীর্ণ হল। এখানে বিভিন্ন হাদিসের কিতাবে সিরত কিতাবের ভিতরে আছে যে জিবরিল আমিন ওহী নাজিল হওয়া কমপ্লিট হওয়ার পরেই তখন বললেন, আপনি দাঁড়ান আমি আপনাকে উজু করে দেখাই। শুনতেছেন ভাইয়েরা, জিবরিল আমিন পা দিয়া জমিনের উপরে এক আঘাত করলেন, আর ওখান থেকে ঝর্ণা প্রবাহিত হলো, আর ওখান থেকে ঝর্ণা প্রবাহিত হলে জিবরিল আমিন উজু করলেন। উজু করেই বস বললেন যে আপনি উজু করেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল জিবরিল আমিন থেকে দেখা দেখি উজু শিখলেন এবং তিনি উজু করলেন। জিবরিল আমিন বললেন চলেন নামাজ পড়ি, দুই আঘাত তখন করলেন। আর রসুল সাল্লাহ আলাইসাল্লামও তার সঙ্গে দুই রাকাত নামাজ পড়লেন। শুনতেছেন ভাইয়েরা, সারা বিশ্বের উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত, কারোই এতে দ্বিমত নাই যে রসুল্লাহ সাল্লাহ তাল আলী সাল্লাম নবুয়ত পাওয়ার সাথে সাথেই নামাজ পড়া শুরু করছেন। শুনতেছেন ভাইয়েরা, এবং তখন তিনি নামাজ পড়তেন খালি দুই অক্ত, ফজরের দুই রাকাত ফরজ, ফজরের দুই রাকাত নামাজ, আসরের দুই রাকাত নামাজ। এবং বিশ্বের অধিকাংশ আলেমদের মতে রসুল সাল্লাহ আলাইসাল্লামের উপরে দুই উক্তের নামাজ তখন থেকেই ফরজ ছিল। অবশ্য এই পৃথিবীতে এমনও কোনো বড় মহাদ্দেশ আছেন যিনি বলেন যে নামাজ তো পড়তেন সেটা আমি মানব, কিন্তু ফরজ ছিল সেটা বলতে পারি না। হতে পারে নফল ছিল, হতে পারে ফরজ ছিল, যাই হোক কথা যেটা সেটা হচ্ছে এই, একদিকে ইসলাম আসলো, সঙ্গে একদম সাথে সাথে নামাজ আসলো। আমার প্রিয় বন্ধুরা, আমার কথাটা আপনাদের কাছে পরিষ্কার? তাহলে এই পৃথিবীতে এমন হুজুর যদি এখন বাইর হন, এমন ওলি আল্লাহ বাইর হন, এমন বুজুর্গ বাইর হন, এমন নাবে নায়েবে রাসূল বাইর হন যিনি বলেন যে আমাদের নামাজের দরকার নেই, বিনা নামাজে আমি ওলি আল্লাহ, ইয়া আল্লাহ, নবী নবুয়তের লাভ, নবুয়ত প্রাপ্তির সাথে সাথেই জিবরিল আমিন নামাজ শুরু করাইয়া দিলেন, উজু শিখে নামাজ আরম্ভ করাইয়া দিলেন। হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ পাক আমাদেরকে দান করছেন সেটা ওই সময়ে ছিল না, এটা রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে মেরাজ যখন আল্লাহ পাক নিয়ে গেছিলেন ওই সময় পূর্ণাঙ্গ পাঁচ ওয়াক্ত নামাজ দান করছেন আল্লাহ তাআলা, যেটার স্টার্টিং ছিল যে পঞ্চাশ ওয়াক্ত ফরজ করছিলেন। পরে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, তিনি বললেন আপনার উম্মত তো পারবে না, আর একটু গিয়ে কমায় আনেন, গেলেন কমাইলেন, আবার আসলেন বললেন না পারবে না আরো কমান, গেলেন কমাইলেন, এই বারবার যাইতে যাইতে কয়েক দফায় গিয়ে আইসা সুপারিশ করে কমাইতে কমাইতে সর্বশেষ পাঁচ ওয়াক্ত যখন হলো, রব্বুল আলামিন বললেন আপনার উম্মত প্রতিদিন পড়বে তো পাঁচ ওয়াক্ত, কিন্তু আমি রব্বুল আলামিনের ওয়াদা থাকলো আমি প্রত্যেককে পাঁচ ওয়াক্তের বিনিময়ে সওয়াব দিব পূর্ণ পঞ্চাশ ওয়াক্তের। এমন মূল্যবান সম্পদ আল্লাহ আমাদেরকে দিলেন। হঠাৎ করে কোন হুজুর নায়েবে রসুল উঠলেন এবং তিনি বললেন যে না আমাদের নামাজ লাগে না। এই নায়েবে রসুল, নায়েবে রসুল না শয়তান কান্দে উঠছে? কি কথা বুঝেন না ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম অনুসরণের তৌফিক দান করেন। এরপরে আরেকটা মজার কথা শুনাই, বহুত মজার মিয়া, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে ভীষণ মজা পেলেন। নামাজ তো মিয়া কি জিনিস, যখন একটু আল্লাহর নাম নি, একটু হাত উঠে আসমানের দিকে আল্লাহর কাছে কিছু চাই, একটু একটা সেজদা করার তৌফিক নসিব হয়, তো খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফেরহা মে তখতে সুলাইমা থা, যেই জমিনের উপরে আল্লাহকে একটা সিজদা করলাম কিংবা একবারও আল্লাহর নাম নিলাম, আল্লাহর কসম সেই জমিন আমার কাছে তখতে সুলাইমানের থেকেও দামি মনে হয়। আর মাওলানা জালালউদ্দিন রুমি তো আরো অনেক আগে চলে গেছেন, তিনি বলেন নারায়ে মুস্তানা কুসমি আয়দাম তাবা জানা চুনি বি বায়দাম, হে আল্লাহ দুনিয়ার মানুষরা যখন দুনিয়ার জন্য পাগল হয়, হে প্রিয় আমাকে তোমার জন্য পাগল থাকতে দাও। কেউ গানের পাগল, কেউ খেলার পাগল, কেউ মদের পাগল, কেউ নারীর পাগল, প্রিয় মাওলা আমাকে তোমার পাগল বানাও, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার প্রিয় বন্ধুরা কি আজব কথা, নারায়ে মুস্তানা কুসমি আয়দাম তাবা জানা চুনি নি বায়দাম, জীবনের একদিনের জন্য আমি ছুটি চাই না, প্রতিদিন প্রতি রাত প্রতি সকাল প্রতি সন্ধ্যায় সর্বক্ষণ আমি কেবল তোমার জন্য পাগল পাড়া থাকতে চাই। আল্লাহ আমাদের সকলকে সেভাবে কবুল করে। এই দুনিয়া কিসের জিনিস মিয়া, কিসের সম্পদ, কিসের দৌলত, কি আনন্দ, কি উল্লাস, সেখানে উল্লাস তো মিয়া জান্নাতে, আনন্দ তো জান্নাতে, শুনতেছেন ভাইরা, আনন্দ তো জান্নাতে। হাফেজ সিরাজী রহমতুল্লাহ আলাইহি বলেন খুররম খুররম আরুজ কাজি মঞ্জিলে বি রা বেরাবাম রাহাতে যা তলবাম পস্পায় জানা বেরাবাম, হে পৃথিবীর মানুষ তোমরা মদের বোতলে উল্লাস আর আনন্দ ফুর্তি তালাশ করো, নারীর সঙ্গে সে লাগামহীন জীবনে তোমরা আনন্দ ফুর্তি তালাশ করো। হাফেজ সিরাজি অপেক্ষায় আছে কবে মাওলা ডাক দিবেন, বলবেন সিরাজি এই দুনিয়া ছাড় আয় আমার কোলে, আমি তোকে প্যার করব, সেদিন হবে আমার আনন্দের দিন, সেদিন হবে আমার প্রকৃত উল্লাস দিন। আল্লাহ পাক যখন ডাক দিবেন দুনিয়া কি বাদ দে আসো আমার কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে কবুল করেন। হ্যাঁ নিকল যায় দম তের তদমুকে নিচে এই দিল কি হসরত এই আরজু হ্যায়। এক বুজুর্গ রাস্তা দিয়ে যেতেছিলেন তো হঠাৎ এক অপরিচিত নূর ভরা চেহারার মানুষ একটা দেখা গেল, চিনেন না, আচ্ছা বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বললেন হুজুর আমি মালাকুল মৌত, মৌতের ফেরেশতা আপনার রূহ কবজ করার জন্য আসছে। ওই বুজুর্গ ওলি আল্লাহ তখন বললেন এই মালাকুল মৌত তুমি এত দেরি করে ফেলছো, আরে কত কত কাল থেকে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আমি ক্লান্ত হয়ে গেছি, তুমি এত দেরি করে আসছো, জলদি চলো আর দেরি করো না, এখনই আমাকে নিয়ে চলো আল্লাহ পাকের কাছে, আর জিলুনি ইলা রব্বি, জলদি চলো আমাকে আমার মাওলার কাছে পৌঁছে দাও। মালাকুল মৌত তখন বললেন যে আপনি জলদি করেন না, কোনো কাজ কাম থাকলে একটু সারেন। ওই বুজুর্গ বললেন যে কোনো কাজ কাম নাই, একটাই কাজ, সেটা হলো আমি মাওলার কাছে এক্ষুনি যেতে চাই অবিলম্বে, কোনো বিলম্ব করতে চাই না। ফেরেশতা বললেন যে রব্বুল আলামিন আপনার সম্মানার্থে বলছিলেন আমাকে যে তাকে জিজ্ঞাসা করো, তার যদি কোনো মনোবাসনা থাকে, মনোবাঞ্ছা থাকে সর্বশেষ মুহূর্তের, এটা পূরণ করুক, পূরণ করলেই তখন তার জান কবজ করবা।